अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महाप्रदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरक्तिजे नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। तवैवास्मि तवैवास्मि न जीवामि तया विना इति विज्ञाय राधे तन्नय माम चरणं दिगे। अंग श्यामलिं छटाभिरभितो मन्दे कृतेन्दीवरं जटं जागुणरोचिसं विदधतं पट्टं वरस्य श्रिया। वृन्दारण्यनिवासिनं हृदि न सत्तामाभिरामोदरं राधास्कन्दनिवेशितो जलभुजं ध्यायेन् माधुर्य कादंबिनी। यद्यपि महापुरुष महाभागवत उत्तम भागवत किसी की निंदा नहीं लेते, उनको निंदा की जाए स्तुति की जाए कुछ भी अंतर नहीं पड़ता, किंतु उनकी चरण धूलि नहीं क्षमा कर सकती, ये हमने कल बतलाया। इसलिए इस भयंकर पाप से नामापराध से बचना चाहिए। किंतु इसमें एक बात है, वह श्री चक्रवर्ती ठाकुर कह रहे हैं महाभागवत की कृपा में कोई अंकुश नहीं है, निरंकुश। देखा जाता है कि महाभागवत हो, उनके चरणों में अपराध करने पर उन पर कृपा कर देते हैं और उनको भक्ति हो जाती है। साधारणतर से नियम है कि उनका निंदा करने वाला व्यक्ति नरक में जाता है, बहुत दुर्गति होती है। किंतु कभी कभी देखा जाता है कि उनकी कृपा स्वतंत्र है, उस पर कोई भी अंकुश नहीं है।
नारद जी से नलकुबर मुनिग्रीव को कृपा कर दिया है, नारद जी से नलकुबर मुनिग्रीव को कृपा कर दिया।
हाँ, कहते हैं महत्पुरुष अथवा महाभागवत भावाविष्ट दशा में रहते हैं, राग द्वेष से रहित होकर स्तुति और निंदा में शोभ रहित होकर के जगत में विचरण करते हैं, उनको कुछ स्पर्श नहीं करता, उनके लिए किसी पर अनुग्रह और निग्रह संभव पर नहीं है, और डुबरा भी संभव नहीं है, निग्रह भी नहीं। सुखदेव गोस्वामी जा रहे हैं, किसी से कुछ न मतलब नहीं है, स्त्रियां ऊपर ढेले पत्थर फेंक रही हैं, लड़के ताली बजा करके हंस रहे हैं, रोक छेक नहीं है, चलते चले जा रहे हैं अपने काम। तथापि उनकी निंदा करने से निंदक व्यक्ति को भीषण अपराध होता है, यह पहले कहा गया है, एक पूर्वे ते बोला हुई से। महाभागवत स्वतंत्र स्वभाव अवधूत, किसी का कोई नियम कानून इनके ऊपर में नहीं है। वे अहेतु की कृपा करने में भी समर्थ हैं, इसलिए कभी कभी अपने प्रति यदि दोहाचरण कोई करता है तो निंदा करने वाले महापराधियों पर भी अहेतु की कृपा करके उनका कल्याण विधान करते, उनको भक्ति प्रदान कर देते हैं। इस विषय में इन्होंने ग्रंथकार ने 3 उदाहरण दिए हैं, इसके भी अतिरिक्त और बहुत से उदाहरण हैं। नारद जी जा रहे हैं नलकूबर स्नान करने के लिए, नग्न स्त्रियों के साथ में नग्न होकर के विहार कर रहे हैं। नारद जी गए, लड़कियां आस पर आए तो निकल करके और उनको प्रणाम किया कपड़े वपड़े पहन करके, और ये लोग वृक्ष के समान उनको बुलाने लगे फिर, और नारद जी से लज्जा नहीं की तो नारद जी ने उन पर अभिशाप दिया। अभिशाप दिया क्या, जाओ पेड़ हो जाओ। किंतु ये पेड़ हो जाना उनके लिए मंगलकारी हुआ। वे गोकुल में नंद भवन के सामने में पीछे पीछे वे जमज वृक्ष के उत्पन्न हुए और कृष्ण के स्पर्श से
सकल बांग्ला बोल रहे हैं, सकल बांग्ला विकल हिंदी
एखन की बोल छी,
एखन हिंदी बोल छी, एखन बांग्ला बोल।
अच्छा ओ की बोल छी रे,
जमला अर्जुन
उनको भक्ति प्रदान किए, स्पर्श मात्र से ही वो पेड़ योनि से मुक्त तो हो ही गए, वृक्ष योनि से, और उनको ऐसा दिया कि मधुकंठ सिद्ध हो करके गोलोक वृंदावन में कृष्ण के कथाओं के वक्ता हुए। दूसरा दे रहे हैं
द्वितीय उदाहरण
भरत जी का
भरत महाराज जी,
सौवीर देश का राजा रघुगण पालकी में चढ़ करके इक्षुमती नदी के किनारे जा छिलो कपिल आश्रमे थे। तत्व ज्ञान लाभ करवार जन जिज्ञासा कर पालकी ते जा छिलो पालकी कहा असुस्थ हो गए एक जन एक देखे भरत ओखने के खेतर उपर छिले मेड़ उपर ताके धरे नहीं आसब सब पालकी तो लगे उन्नी लगे गए महाभागवत वही समय तृतीय जन्मे थे लगे दिल पालकी ते उन्हें देखे जैसे कोनो पीपड़े टीपड़े कोनो जान कोनो कीट पतंग कुछ हुआ छे कि ना ये जन पायता मिले ना ये पालकी तर दौड़े। राजा देखे बोलें जैसे ओ खूब दुर्बल लोग तो चलते पार छे, देखो कहाँ रहो पहले काज कहाँ रहो देखो ठीक से चलो नहीं तो शासन कर दूंगा। कहाँ रहा बोल लो जैसे हमारे दे दोष ना है ये जन उत्तम लोग तो ऐसे से सही टा पाए पाए मिलाए चल छे ना तकर बोले सो तुम इस खूब दुर्बल चलते पार छे ना एटो भालो करे चल तथापि ओ उन्हें तो निजे मत तो आछे चल छे ओई रकम ओ तुम्हें जानो ना भी राजा आमी तुम्हाके शासन दिते करते पारी कठोर दंड दीब मोटा सोटा हो जाए आप चलते पारे ना तखन तिनि दया करे बोलें महाराज हमें तो पतला नहीं दुबला नहीं और हम ये शरीर नहीं तो अपनी दंड काके दीबे आज के राजा छे ना अपनी फिर अबर শরীরে দ্বারা আত্মা, আত্মা দ্বারা কি আছে, এরকম নানা প্রকারে কথা বলাতে পালকি থেকে তিনি লম্ফ দিয়ে নিচে এসে আর তার চরণেতে প্রণত, আপনি কে? আমি ওই ভরত তোমাদের বংশের মধ্যে। তখন অনেক সে প্রশ্ন করল, রঘুগণ তাহার উত্তর দিলেন, আর তারপর তাহাকে কৃপা করে দিয়ে কৃপা করলেন, তত্ত্ব জ্ঞান উপদেশ দেয়, তা তার ভক্তি হয়ে মঙ্গল হল। আর দ্বিতীয় কথা, দ্বিতীয় উদাহরণ, ছেদিরাজ উপচর বসু, জীব গোস্বামী তার ভক্তির সন্দর্ভে লিখেছেন, অপচর বসু দৃষ্টান্তে অপরাধীর প্রতিও মহৎ কৃপার সম্বাদ পাওয়া যায়। উপচর বসু দেতাগণের সাহায্য করবার জন্য তিনি দেতার পক্ষ হয়ে অসুরগুলিকে মেরে বিধ্বংস করেছিলেন, শেষে তিনি অনুতপ্ত হয়ে যে বিষয় থেকে বিরক্ত উৎকণ্ঠিত হয়ে নিরন্তরের ধ্যান ভগবান হরিকে প্রসন্নতার জন্য ভক্তির জন্য, যাতে আমার অপরাধ আমার দোষগুলি পাপগুলি দূর হয়ে যাবে, পাতালেতে প্রবেশ করেন। দৈত্যরায় এই সমাচার পেয়ে, ও আমাদের পূর্ব শত্রু এখন হিংসা কাজ থেকে নিবৃত্ত হয়ে অস্ত্রশস্ত্র প্রত্যাগ করে পাতালে এসেছে এখানে, এখনই উচিত সময় হয়েছে, এখনই তাকে বধ করতে হবে। এই বলে তলবার ইত্যাদি নিয়ে ওখানে গেল। কিন্তু কি আশ্চর্য, ভগবত ভক্তি প্রভাব হতে তার তলোয়ার তার উপরে আঘাত করল না। এরকম দেখে তারা দৈত্যরা দৈত্যের গুরু শুক্রাচার্যের কাছে গেল, বলে যে আমরা মারতে গিয়েছিলাম, আমরা মারতে পারি না, তো তোমরা মারতে পারবো না। এটা ভগবানের ভক্ত, ভক্তি যতদিন থাকবে হবে না। একটি কাজ করো, তোমরা যে বলবো যে সে ঈশ্বর নাই, বেদ নাই, আমি তো ঈশ্বর, আমি ব্রহ্ম, অন্য কিছু নাই, এই বলো, বলতে বলতে তার ভক্তি বিস্মিত হয়ে যাবে, তখন তাহার পতন হলে তখন তোমরা মারবে। এই বলে তাহারা গেল আর সেখানে বলতে লাগলো, ঈশ্বর নাই, বেদশাস্ত্র মিথ্যা, এইরকম পাষণ্ড মত যে মায়াবাদ, এইটা উনার নিকটেতে বলতে লাগলো। দৈত্যগুরু শুক্রাচার্যের আদেশেতে দৈত্যগণ উপচারী বসুর নিকটেতে চার ও পাষণ্ড ভাবতে এইরকম কথা বলতে 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 লাগলো। তখন উপচার বসু যে ভগবত আরাধনা করতেছিলেন তার এটা ভঙ্গ হয়ে গেল সমাধি, ও ওদের পাষণ্ড মত শুনে বলে যে হায় হায়, এরা এইরকম হতে অপরাধ করছে ভগবত চরণেতে, এদের প্রতি করুণা সঞ্চার। তখন উনি মনে মনে সোচে, যে ও দৈত্যগণের দুর্গতি কি, আমার প্রাণ বা বিনাশ করবার জন্য সর্বেশ্বরেশ্বর সর্বকারণ সর্বনিয়ন্তা ভগবানের অস্তিত্ব পর্যন্তকে বিলুপ্ত করে দিয়েছে, যে ভগবান নাই, বেদ নাই, শাস্ত্র নাই, করুণা সঞ্চার, হে পরম কারুণিক প্রভু, আপনি এদের হৃদয়কে ভক্তি সঞ্চার কর, এদের উপরে দয়া কর। তখন দৈত্যদের কি আশ্চর্য, ওদের দৈত্য ভাব দূর হয়ে গেল আর তারা পরম ভগবত হয়ে ভাগবত হয়ে গেল। আবার একটি মহাভারতে চেদিরাজ বসুর একটি কথা আছে, তিনি পীরব রাজার পুত্র ছিলেন, নিত্য নিরন্তর ধর্ম কাজেতে লাগতে লাগলেন। একবার তিনি খুব কঠোর তপস্যা করেন, কিন্তু দেখলেন যে আমার রাজ্য দেওয়ার জন্য এসেছে, তখন তিনি এসে তাহাকে শান্ত করলেন। আর চেদি রাজ্য যেখানে শিশুপাল ওদের পূর্বে কথা, ওই রাজ্যটা ওকে দিয়ে দিলেন। আর একটি স্ফটিক মণিময় বিশাল দিব্য বিমান দিলেন, সবসময় তার সেবাতে থাকবে। আর বৈজয়ন্তী মালা দিলেন যে কেউ সংগ্রামে আপনাকে জিততে পারবে না। এখন দিয়ে চলে যাওয়ার পরে কিছুদিন পরে, অনেক দিন পরে রাজা তার পুত্রগণকে এই রাজ্য বিভাগ করে দিয়ে দিলেন। আর আকাশ মধ্যে বিমানের পচড়ে সব সময় ভগবত চিন্তন করতে করতে বিচরণ করতে লাগ। এক সময় ব্রহ্মর্ষিগণ আর দেবতাগণের মধ্যে বিবাদ হল। বিবাদ কি কর্মকাণ্ডে শাস্ত্রেতে লিখা আছে অজ, অজ মানে অজকে দ্বারা যোগ্য করনে কা বিধান হয়। অজ মানে কি, এই নিয়ে দেবতাদের মধ্যে মহর্ষিগণের মধ্যে বিবাদ। মহর্ষিগণ বলছে যে অজ শব্দ কা অর্থ অন্য বীজ, বীজ অন্য বীজ কে দ্বারা যোগ্য করনে চাহিয়ে। আর দেবতারা বলছে অজ শব্দ অর্থ বকরা, ছাগল, ওই ছাগলকে বলি দিয়ে দিতে হবে। ব্রহ্মর্ষিরা বলল দেখো এটা সত্যযুগ, এই যে যজ্ঞেতে কোন পশুগণের হিংসা হয় সেটি সম্পর্শে এটা ধর্ম নয়, তাকে অধর্ম মানা যাবে। দোনো পক্ষ নিজে নিজে যুক্তি দিয়ে বাদবিবাদ করতেছিল। ইতি সময়ে উপচার বসু বিমানে সবার বিমানেতে ওখানেতে উপস্থিত হলেন। ওরা দুজন ক বলল, ব্রহ্মাশ্রীরা বলল দেবতাও যে বসু রাজা পরম ধার্মিক হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করে যে মানে অজ মানে কি হয়, এরা সত্যি সত্যি বলবেন। তখন দেবতা আর ব্রহ্মর্ষি দুজন স্বীকার করলে এনার কাছে জিজ্ঞাসা করে, তো ওনাকে জিজ্ঞাসা করলো এই বৃত্তান্ত বলে দিয়ে জিজ্ঞাসা করা হল। তখন তিনি বললেন আপ লোক মুঝে পহলে সত সত বতলাই, আপ মধ্যে কোন কোন অজ কা অর্থ বকরা মানে ছাগল করছেন আর কোন জন লোক অন্য বীজ করছেন। এই শুনে রাজা তিনি দেবতাগণের পক্ষটা যে ছাগল এইটা তিনি গ্রহণ করে নিলেন, অনুমোদন করলেন। শুনে ব্রহ্মর্ষিরা কুপিত হয়ে গেল, আয়ং অভিসম্পাত তাহাকে দিলেন। অজ শব্দ কা অর্থ অন্য বীজ হ্যাঁ, দেবতাগণের এই মিথ্যা পক্ষ নিয়েছেন, সত্যযুগেতে এই সম্ভব হয় না। এই জন্য যাও তুমি স্বর্গ থেকে নিচে গিরে যাও আর পাতালেতে প্রবেশ কর, যদি বেদ আর বেদে সূত্র বিরুদ্ধ তুমি যদি বলে থাকো তো আমার শ্রাপ সত্য হোক, আমার শ্রাপ সত্য হোক। সঙ্গে সঙ্গে কি হলো, উপচার বসুর পতন হয়ে গেল, স্বর্গে পাতালেতে গেলে আর পাতাল রঙকে সেখানে থেকেও ভগবান নাম করতে থাকে, নাম করতে 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 ভগবান প্রসন্ন হলেন আর তাহাকে বৈকুণ্ঠ লোকেতে নিয়ে চলে গেলেন। তো এই এটা হচ্ছে মহাপুরুষে উপরে কৃপার উপরেতে কোনো অঙ্কুশ নাই। তাৎপর্য কি, ব্রহ্মর্ষিগণ আর সব পুরুষগণ প্রতি অপরাধ হইলেও ওই ভগবানের রূপার কৃপা হয়। তিনি বৈকুণ্ঠ নিবাসে চলে গেলেন। আর একটা উদাহরণ হচ্ছে নিত্যানন্দ প্রভু জগাই মাধাই, এমন পাপ যে জগাই মাধাই করে নাই। নিত্যানন্দ প্রভুকে আবার মদের কলসি দ্বারা মেরে দিল, মাথায় রক্ত প্রবাহিত হলো, মহাপ্রভু চক্র নিয়ে উপস্থিত, এখনই মারবেন। মহাপ্রভুকে তিনি ধরে বললেন যে এই জন্মেতে নয়, এ চিত্ত শোধন। তখন মহাপ্রভু কৃপাতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে এই জগাই বলেছিল যে সে মারো না মারো না তাকে ধরা ওই বলেছিল, তখন তাকে আশীর্বাদ করলেন, সে কৃষ্ণ প্রেমেতে পাগল হয়ে গেল। তখন মাধাই বলছে যে সে আমি আর একসঙ্গে জন্ম নিয়েছি, একের সঙ্গে এইসব কর্ম করেছি, আর একে উদ্ধার করলেন, আমাকে উদ্ধার করলেন। তখন মহাপ্রভু যে নিত্যানন্দ কাছে ক্ষমা, নিত্যানন্দ প্রভু বললেন যে সে আপনি প্রেম, ও প্রেমেতে। তো এইসব কতগুলি উদাহরণ আছে যাতে মহৎ ব্যক্তিগণের মহৎ পুরুষের কৃপার উপরে কোনো অঙ্কুশ নাই। কখনো কখনো অপরাধ গ্রহণও করেন, কখনো কখনো গ্রহণ করেন না, গ্রহণ করার বদলে ভক্তি দিয়ে তাকে পবিত্র করেন। বহু উদাহরণ আছে।
So last night we were hearing, for Uttam Vaishnav, there is no difference between being praised, there is no difference for him in being praised or being blasphemed. But still, even though he does not accept offense, his foot dust will accept the offense. Therefore the Sadhak should always save himself from this most fearful offense of Vaishnavara. The mercy of Uttam Vaishnava is independent and nothing causes. Still sometimes it happens that even those who cause offense to his lotus feet still obtain his mercy, even though the general rule is they go to hell. But despite the general rule, there are some exceptions. Some of these examples are like Bharat Maharaj, who wandered the world without any attachment. Neither he detested anyone, neither did he show love to anyone. Also, Sri Sukadeva Goswami, being completely indifferent to everyone, he wandered the earth, and many ladies and children were following him, and the children were throwing stones at him. But Sukadeva Goswami did not pay any attention to that. The general rule is that who offends a Uttam Vaishnava, that person loses their devotion, they lose everything. But we see that the mercy of a devotee of a Mahabhagavat is independent, and their nature is also independent. They are avidut, means that they are not bound by the common rules of this world. Their mercy is ohotiki, without any cause. Sometimes it is seen that they give auspiciousness even to those who grievously offend them. Sri Vishnu Chakri Thakur here gives three examples in this regard. The first is Sri Nadamuni. Sri Nadamuni came upon the two sons of Kuvair, Manigriva and Nada Kuvair, who were enjoying with the girls in the pond. They were completely naked, and when the girls saw Nadamuni, they covered themselves with their cloth and ran away. The two sons of Kuvair were like trees, completely shameless, and they abused Sri Nadamuni, who cursed them, become trees. But the curse of Nada was actually the cause of auspiciousness for them, because those two boys took birth in the courtyard of Sri Nanda Baba in Gokul, and by the touch of Sri Krishna, they both became liberated and became eternal associates of Krishna in Goloka Vrindavan, namely Madhukanta and Snigdhakanta. The second example given by Sri Vishnu Chakravarti Thakur is Bharat Maharaj. The king of Susenadesh, Rahugana, was wandering along the bank of the river, going to visit Kapila Bharatbhaja at that time was sitting on some farmland. This was his third birth. That time one of the carriers became ill, and by force they engaged Bharatbhaja in carrying the king's palanquin. But as was his nature, as he was walking, he was moving side to side to avoid squashing insects. The king became angry. "Oh, you should carry me properly, otherwise I will punish you severely." The other carriage said, "Oh king, it's not our fault. It's the fault of this new fellow. He is not carrying the palanquin well." Then the king said, "Oh, you are very weak. You have no strength, but carry it properly." Bharatbhaja did not give answer, and again he began to carry the palanquin as before. Rahugiram became angry. "Don't you know I am? I am king. I will give you strong punishment." And he used various words, "Are you mad?" to chastise Bharatbhaja. But Bharatbhaja was very merciful. Therefore he answered, "O king, I am not weak. I am not fat or thin. In fact, I am not even this body. Therefore, who will you punish? Will you punish this body? Or will you punish me, the Atman?" Therefore, Bharatbhaja was very kind to the king and gave him many, many instructions. The king came down and offered pranam to Bharatbhaja. "Oh, who are you? I cannot understand you." Then Bharatji said, "Oh, I am Bharat, the king of your, who was in your dynasty previously." And he gave many instructions to Rahugana. And by the mercy of those instructions, King Rahugana achieved Bhagavad Bhakti. A third example is the king of Chedi, named Upachari Vasu. Sri Jiva Goswami gives this history. Before, he was a very powerful king and he killed many, many demons. But after that, he lamented for his actions and took vanaprast. And he went into the earth, he went into a hole and began meditating. So that time, the demons understood, now our enemy, Upachari Vasu, was there without weapons. We will go and kill him. Therefore they went there, but by the influence of Bhagavad, his devotion, the weapons could not harm him at all. Therefore the demons went to their guru, Sukhacharya, and asked, "How will you kill him?" Sukhacharya said, "He is a devotee, but if you break his meditation, then you can kill him at that time. So you should go near him and shout, 'The Vedas are false. There is no such thing as God. I am God. Everyone is God.' And you should shout very loud in his ears, then he will become disturbed. His meditation will be broken. That time you can kill him." So the demons went and began shouting their Mayavad philosophy, "Ahambhumasmi, Ahambhumasmi." His samadhi was broken, and he felt so much mercy on those demons. "Alas, desiring to kill me, they're making so many offenses to these powerful, supreme personality of Godhead. How much they are unfortunate, and what a bad destination they will achieve." Therefore, Upachari Vasu prayed to Bhagavan on behalf of the demons. "O Lord, please be merciful to them and enter their hearts and make them devotees." So, all the demons, when they heard these prayers, and by the influence of those prayers, they changed and all became astonished. Therefore, the Mahabharata also gives pastimes of the same Chediraj, Upachari Vasu. He was performing austerities and he achieved an aeroplane would move in the sky. Indra became envious of him. "Oh, he will cross me by the performance of his austerities." He got his kingdom from Shishupal. Chediraj Shishupal. Shishupal gave it to him. Shishupal came after. This Chediraj is before Shishupal. So, he had a mala. Upachari Vasu had a flower garland. As long as that flower garland was on him, he could not be killed. So when his sons were elder, then Upachari Vasu divided the kingdom amongst his sons and went off in his aeroplane, moving everywhere. At that time, the demigods and the rishis were having an argument. By one performs yajna or sacrifice by Arjuna. They're now arguing what is the meaning of Arjuna. The rishis were saying Arjuna means grains, and the devas were saying no, Arjuna means chandal, a goat. And they were giving so many arguments on each side. The rishi said, no, this is Satyuga. You cannot cut the head of any goat. You cannot cause harm to any animals. Therefore, the maiden cannot be goat. You cannot perform yagya by goat in Satyuga. That time, Upachari Vasu was moving in the sky, so the demigods and rishi said, there is the king of Chedi. He is a very truthful and religious person. We will make him the mediator of our argument, and whatever he says, we will accept. So Chedi Vasu came in, and he heard both arguments. Then he asked, who is saying grains? The rishi said, we say the grains. Who is saying goat? The demigod said, we take the side of the goat. Then Upachari Vasu said, oh, the rishis are wrong. It's one performed sacrifice by goat. Then the devas, of course, were very happy, but the rishis became very angry. Oh, Upachari Vasu, you are very selfish. For your own benefit, you have taken a false side. Therefore, we curse you, you will fall down. If the words you spoke are true, then our curse will not work. But Upachari Vasu, he fell down from his position, and there he began doing Bhagavad Kirtan. So Krishna became very kind to him, hearing his Kirtan, and took him to Vaikuntha. The essence of all these examples, and there are so many more, is that an Uttam Vaishnava may even give mercy to those who offend him. Just the example of the mercy of Sri Nityananda Prabhu to Jagat Madhav. They had beaten him. Madhav had even thrown a pot on his head and caused Sri Nityananda Prabhu to bleed. Mahaprabhu became very angry and called his chakra. But Sri Nityananda Prabhu was very merciful. He explained to Mahaprabhu, no, Jagai saved me from being beaten a second time. As soon as Mahaprabhu heard that, Mahaprabhu embraced Jagai and gave him Bhagavad Prem. Then Madhav saw the change in his brother. Madhav said, this is not fair. We did everything together. We took birth together. We drank together. We committed all sinful activities together. How can we give mercy to him and not to me? Then Mahaprabhu said, only if Nityananda forgives you, then I will give you mercy. So Nityananda also gave mercy to Madhav, and Madhav also achieved prem. Then we can see these five or six examples of the unrestricted nature and the independent nature of the mercy of Mahabharata. Even those who offend them, sometimes they also get the mercy.
Hare Krishna.
Hare Krishna.
Jara Hari Ram Likha Nere.